اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، ধারাবাহিক বয়ান চলতেছিল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা ইবাদতই মনে করি না, মনে করি আনন্দ ফুর্তি। হালাল ভাবে আনন্দ ফুর্তি যায় আছে, কিন্তু বাস্তবে এটা ইবাদত। এর দ্বারা দিনদারি পরিপূর্ণ হয়, বহু গুণা থেকে বাঁচা সহজ হয়। এই জন্য এটা অনেক বড় ইবাদত। তো এই ব্যাপারে জরুরি মাসায়েল, যেগুলো আমরা ভুল করে থাকি, এগুলো আলহামদুলিল্লাহ আলোচনা করা হয়েছে। আজকে আমার উদ্দেশ্য এই বয়ানের ইতি টানা, শেষ করা, কয়েকটা হাদিসের মাধ্যমে। তার মধ্যে একটা হাদিস আমি ভূমিকায় পড়েছি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বিশেষ করে পুরুষদেরকে বলতেছেন, দুনিয়াতে তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি আমি, মাল ও মাতা দিয়েছি, যেগুলো তোমরা কাজে লাগাইতেছ, ভোগ করতেছ। এই সকল নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত আমি দিয়েছি, নেক বিবি। খায়রু মাতাই দুনিয়া, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে খায়র, উত্তম কি? আল মারআতুস সালিহা। মারআত মানে বিবি, সালিহা মানে নেক, নেককার বিবি। স্বামীর ইশারায় চলে, স্বামীর অপছন্দনীয় কাজ করে না। বর্তমান যুগে সারা দুনিয়ায় ব্রিটিশ সিলেবাস চালু হয়ে গেছে, ব্রিটিশ এটা পড়ে এটার প্রভাব আমাদের উপরও পড়তেছে, আমাদের মেয়েদের উপরও পড়তেছে। টোটাল গলত। ইংরেজরা যা শিখাইছে, আসল তো ইউরোপ কিচ্ছু জানত না, মুসলমানদের থেকে শিখছে। ইউরোপ লন্ডন বর্বর জাতি ছিল, এক ধরনের ডাকাত। এরা যা কিছু সভ্যতা শিখছে, হিন্দুরা যা কিছু সভ্যতা শিখছে, সব মুসলমানদের থেকে। তা না হলে এরা কাপড়ও পরতো না। কাপড় যে পরতে হয় তো জানতে হবে। তারা তো আদর্শ নেয় জীবজন্তু থেকে, জীবজন্তু যা করে ওরা তা করে। জীবজন্তু তো কাপড় পরে না, ওরা পরবে কেন? কিন্তু মুসলমানদের প্রভাব তাদের উপর পড়ছে, তারা কাপড় পরে থাকে। আমার তো 1990 থেকে 2000 একটানা সফর হয়েছে ইন্ডিয়াতে, আমার শায়খের দরবারে। সেখান থেকে দিল্লি, সেখান থেকে দেওবান, সেখান থেকে জালালাবাদ, সেখান থেকে গাঙ্গু, সেখান থেকে থানা ভবন, সেখান থেকে সাহারানপুর, সব জায়গায় সফর হয়েছে। আমি দেখছি মুসলমানদের প্রভাব এত বেশি। হিন্দুরাও টুপি পরে এবং তাদের মহিলারা সফর করতেছে বাসে, ট্রেনে, কিন্তু শাড়ি দিয়ে চেহারা ঢেকে রাখছে। হিন্দু ধর্মে, হিন্দু তো কোনো ধর্মের নাম না, হিন্দু নামে কোনো ধর্ম কোনো কিতাবে নেই। হিন্দু বলে যে হিন্দুস্থানে বসবাস করে, এই ভূখণ্ডের নাম বাবা আদম থেকে আল হিন্দ। আদম আলাইহিস সালাম এখানে নামাই দেওয়া হয়েছিল, আসমান থেকে, বেশ থেকে, হিন্দ। এখান থেকে থাকে এরা হিন্দু। কিন্তু পরবর্তীকালে সনাতন ধর্মওয়ালারা না বুঝে নিজেদেরকে হিন্দু বলে, তারা একজন হিন্দু। আসলে হিন্দু না, হিন্দুস্তানের সবাই হিন্দু। তারা এই নামটা নিয়ে গেছে। যাই, আমি বলতেছিলাম প্রভাব। ওই এলাকায় প্রচুর মাদ্রাসা আছে, বাংলাদেশে তো মাদ্রাসা করার জন্য জায়গা পাওয়া যায় না। এই 10 কাঠা 1 বিঘা, হিন্দুস্থানে এক এক মাদ্রাসা 100 বিঘার উপরে, 200 বিঘার উপরে এক একটা মাদ্রাসা। আশ্চর্য হইতে হয়। কারণ আল্লাহর কি কুদরত, পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার হেডকোয়ার্টার এই হিন্দুস্তানে, ইউপির মধ্যে দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ এটা একটা থানার নাম, সাহারানপুর জেলার মধ্যে থানার নাম, মাদ্রাসার নাম তো দারুল উলুম। এটা নেতৃত্ব দিচ্ছে পুরা বিশ্বের মুসলমানদেরকে। ওখানের মাদ্রাসায় সব ধর্মের লোক আছে, ধর্মের গতিছি সব মাঝাবের লোক আছে, হানাফি আছে, মালিকি আছে, শাফি আছে, হাম্বলি আছে, সবাই আছে। বাকি ওখানে যারা টিচার তারা সব হানাফি, কিন্তু পড়ানোর সময় চারো মাঝাব বয়ান করে দেয়। এই ব্যাপারে হানাফিরা এই বলে, শাফিরা এই বলে, এটা ইমান একই নিয়ে না, ইমান একই নিয়ে চারো মাঝাবে কোনো বিন্দু বিসর্গ পার্থক্য নেই, বিশ্বাসগুলো সব এক, সব মাঝাবে। পার্থক্যটা হলো আমলের ক্ষেত্রে, আমিন জোরে কইবেন না আস্তে কইবেন, হাত নাবির নিচে বানবেন না নাবির উপরে বানবেন, এগুলো কোন ইমানের কথা না, এগুলো হলো আমল। এই ব্যাপারে মতবিরোধ, জানাজার নামাজে এক সালাম না দুই সালাম, আমাদের দুই সালাম, ইকামতে বাক্যগুলো দুইবার করে কইবেন না একবার করে, আমাদের হানাফি মাজহাবে দুইবার করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। কিন্তু শাফি হাম্বলি মাজহাবে একবার করে, তারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, একবার করে। এইগুলোতে মতবিরোধ আছে, কিন্তু ইমানের বিষয় সব এক। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ইমানের বিষয়ে কোনো পরিবর্তন হয় নাই, হইতেও পারে না। ইমান তো আল্লাহর ব্যাপারে, নবী রসুলের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, এগুলো কি পরিবর্তন হয় নাকি? এক নমে একটা কয়ে গেছে আর এক নমে আরটা বলবে? ওগুলোর ভাই সব তোমার এক রয়েছে। কেয়ামতের আগে দাজ্জাল আসবে, সব নবী তার উম্মতকে ভয় দেখিয়ে গেছে, দাজ্জাল আসবে এই আলামত। আমাদের নবীও দেখা গেছে আসবে, মাহদী যখন আসবেন তারপরেই দাজ্জাল আসবে, দাজ্জালকে কতল করার জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে। এইগুলো কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, আমি বলতেছিলাম এই ব্রিটিশ সিলেবাসের কারণে আমাদের মেয়েদের ব্রেন নষ্ট হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উদ্ভট হয়ে গেছে। কাফেরদের সাথে তারাও স্লোগান দিচ্ছে, দেহ আমার সিদ্ধান্ত আমার, কে কয়ে দিছে তোমাকে দেহ আমার, দেহের মালিক তো আল্লাহ, তোমাকে মালিকানা দেয় নাই, আর তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয় নেই, যার সাথে ইচ্ছা তুমি সময় কাটাইবা। আল্লাহ বলে দিছে এই জাতীয় যত স্লোগান শোনেন সমান অধিকার, কিন্তু সম্ভব? দুইজনের ডিজাইন দেখলে তো বোঝা যায় একজন কত লম্বা আর একজন কত খাটো, শরীরের গঠন দেখলে তো বোঝা যায় সমান অধিকার হবে না। পুরুষের মস্তিষ্ক বড়, হার্ট বড়, এদের সব ছোট দেখতে তো বিরাট মনে হয়, বেড়ানো ছোট, হার্টও ছোট, শারীরিক শক্তিতেও দুর্বল। কাজেই এই সমস্ত দিক দিয়ে বিচার করলে সমান অধিকার কোনো দিন হইতে পারে না। একটা রাস্তা পার হইতে গেলে তারা পুরুষের মুখাপেক্ষি, পুরুষ হাত ধরে তার রাস্তা পার করে দেয়, রাস্তা পার হইতে পারে না। এরা যায় আবার দেশ চালাইতে, রাস্তা পার হইতে পারবে? এজন্য ইসলাম এটা পছন্দ করে না। মহিলারা স্বামীর আন্ডারে, স্বামী পরিচালক, অসংখ্য আয়াত আল্লাহ এই ব্যাপারে নাযিল করছে। তাদের দুইজনের একটা সফর হবে, 60-70 বছরের সফর। এই সফরে আল্লাহ আমির বানাইছে কাকে? পুরুষকে। মহিলা মামুর, আমির না। সমান অধিকার বললে এসব আয়াতগুলো অস্বীকার করা হয়, এসব আয়াতগুলো অস্বীকার করা হয়, আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা করা হয়। কোথায় যাবে বলার পরে জবাবদিহি করতে হবে। ব্রিটিশ সিলেবাস আমাদের দিন ইমান সব নষ্ট করছে, সব নষ্ট করছে। আমাদের আদি পুরুষ বানাইছে বানর, আর কিছু খুঁজে পায় নাই, বানর। কি যে কথা বলে তারা, যাই হোক, হাদিতে তরজমা তো আপনারা বুঝলেন, আল্লাহ বহু নেয়ামত দিয়ে রাখছেন। বড় একটা নেয়ামত হলো নেককার বিবি, আল্লাহওয়ালা বিবি, পরহেজগার বিবি, এটা বড় নেয়ামত। মা খাদিজাতুল কুবরা নবীদিকে কদমে কদমে সহযোগিতা করছে, গারে হেরাত থেকে প্রথম যখন ওহি নিয়ে ফিরে আসলেন, নবীজির তো জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে গেছে এবং ভয় পেতেছেন আমি মনে হয় মারাই যাব। মা খাদিজাতুল কুবরা বললেন, কখনো না, আপনার এই সিফাত আছে, এই সিফাত আল্লাহ লোক আল্লাহ তাকে দিয়ে কাজ নিবে, আপনি মারা যেতে পারেন না। আর টাইম হলে তো মারা যাবে, এক্ষুনি মারা যাবেন না, তাহলে কাজ নেবে কেমনে? উনি সান্ত্বনা দিচ্ছেন, নেককার বিবি বিপদের সময় সান্ত্বনা দেয়। চাকরি চলে গেছে, সান্ত্বনা দিবে, ঘাবড়াবেন না, এক বেলা খেয়ে থাকবো, আল্লাহ ব্যবস্থা করবে। আর ব্রিটিশ সিলেবাস আল্লাহ মেয়ে যদি হয়, দিনই কোন শিক্ষা পায় নাই, তো সে বলবে আমি তোমার সংসার আর করতে পারবো না, ওদের চাকরি নেই, খাওয়াই বা করতে, আমি বাপের বাড়ি চললাম। এলে ব্রিটিশ মহিলা, স্বামীর একটু বিপদ দেখলে আমি বাপের বাড়ি চললাম, তোমার সাথে আমার হবে না, তুমি তোমার চাহিদা পূরণ করতে পারবে না। আর যদি ইসলামী তালিম পেয়ে থাকে, সুখে দুঃখে সকল অবস্থায় সে স্বামীর সহযোগী, স্বামীকে সান্ত্বনা দেওয়ালা, সুখ দুঃখ যেটাই হোক সে অংশীদার, সে স্বামীকে ছেড়ে কোনদিনও যাবে না, কোনদিনও যাবে না। সে জানে স্বামীর খেদমতের মধ্যেই আমার বেস্ট, স্বামীর খেদমতের মধ্যে আমার বেস্ট। এটা অন্য হাদিস আছে, আতাত বালা, যে মহিলা পাঁচ বক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, অনুসরণ করে, নিজেকে পর্দায় রাখে, তার ব্যাপার আছে ফল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাত, আট রকম জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, যাও জান্নাতে মনে চায় দাখিল হও। ওখানে শব্দ আছে আতাত বালাহা, আতাত মানে ইতাআত করে, আজকাল তো এই ইতাআতই না, এরা তো পদভ্রষ্ট, পদভ্রষ্ট, ইতাআত করে কার, বালাহা তার স্বামীর, বালুম বা আইনলাম, বালুন মানে স্বামী, স্বামীর অনুসরণ করে, স্বামীর সাথে ঝগড়া করে না, স্বামীর কথাকে ফাইনাল মনে করে। এই যে হাদিসটা আমি শুনাইলাম, এই হাদিসটা কি শিক্ষা দেয়, প্রত্যেক বাবা মাকে এই শিক্ষা দেয়, তোমার মেয়েকে এমন ভাবে শিক্ষা দীক্ষা দাও, লালন পালন করো, যে বিবাহ দেওয়ার পরে যে স্বামীর কাছে যাবে সেই স্বামী যেন বলতে বাধ্য হয় আমার বিবি আমার সবচেয়ে বড় নেয়ামত, এইভাবে গড়ো, খালি প্রসাধনী ব্যবহার করে রাস্তায় ঘুরবে চুল ছেড়ে দিয়ে অর্ধ উলঙ্গ, এগুলো ইসলামী কালচার না, এগুলো হল মানসিক রোগী, মানসিক রোগী। একবার কিছু মহিলা আসছে আবু হানিফা রহমাতুল্লাহের কাছে, জান্নাতে পুরুষরা হুর পাবে অনেক, তা আমরা কি পাবো? সহজ কথা, তোমরাই তো হুরদের সর্দার হইবা, তোমাদের সৌন্দর্য হুরদের থেকেও বেশি হবে। আর তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে কালকে পর্যন্ত আমাকে সময় দাও, তোমরা কালকে আবার আসো। উনি খুব চিন্তিত হয়ে পড়ছে এদেরকে কিভাবে বোঝানো যায়, এরা তো হাদিস কোরআনের দলিল মানতে চায় না, অন্যভাবে বোঝাইতে হবে। মাওলানা শামসুল হক ফরিদপুরের কাছে এক হিন্দু আসছে, আপনারা তো মুসলমানই করেন, খতনা করেন, এর দরকারটা কি? আমরা তো করি না, আমাদের তো কোনো সমস্যা হয় না। এখন কিন্তু সারা দুনিয়া করে, হিন্দু হোক খ্রিস্টান হোক সবাই করে, কারণ ডাক্তাররা বলে দিছে যে এই চামড়াটা ফেলে না দিলে এই জায়গাটা পরিষ্কার করা যায় না। তখন নাপাক জমতে জমতে মারাত্মক মারাত্মক রোগ হয়, সিফিলিস, গনোরিয়া এসব রোগ হয়, যার চিকিৎসা কঠিন, চিকিৎসা হইতে চায় না। ওই রোগের থেকে বাঁচার জন্য কাফেররাও কি করতেছে, হ্যাঁ, খতনা করতেছে মুসলমানই, কাফেররাও করতেছে, কাফেররাও রোজা রাখতে আরম্ভ করছে। রোজার এত ফায়দা শুনে এই ফায়দা তো আমাদের দরকার, তারা দুনিয়াতে ফায়দা পাবে আখরাতে পাবে না, যদি ইমান নেই। আখরাতে পাইতে হলে ইমান লাগবে। তো হিন্দুটা এই প্রশ্ন করছে, তোর তো বিভিন্ন আয়াত দেখাইলে লাভটা কি, ও যদি কোরআন মানত তো মুসলমানই হয়ে যেত, অন্যভাবে জবাব দিতে হবে। তো মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বাবা আপনি এটা ছাতি লয়ে দেখতেছেন, দেখতেছেন তো কি গরম, এই ছাতিটা যদি বন্ধ করলে চলেন সেটা ভালো, এটা খুলে মাথায় দিয়ে চলেন তো ভালো, কোনটা ভালো হয়, খুলে চললেই তো ভালো হয়, ছাতা আছে আর বন্ধ করলে দিদি লোকেরা তো বেকুব করে। এটা তো উদাহরণ দিয়ে দিলেন, ছাতা বন্ধ করে নেওয়ার থেকে খুলে নেওয়া ভালো। তোমাদের ছাতা তো বন্ধ, মুসলমানদের ছাতা খোলা, এটা ঠিক? আবু হানিফা রহমাতুল্লাহ একটা জবাব খুঁজতেছেন যেটা দিয়ে মহিলাদেরকে বোঝানো যায়। ওনার মেয়ে মাশাআল্লাহ বহুত এলেম রাখত, বিচক্ষণ ছিল, বাপকে পরেশান দেখে বলল, আব্বা আপনি পরেশান কেন, কি সমস্যা? বললো কিন্তু মহিলা প্রশ্ন করতে আসছিল, তা প্রশ্ন করছে, আমি তো হঠাৎ কোন জবাব পাই নাই, একদিন সময় নিচ্ছি। কি প্রশ্ন করছে, পুরুষরা এত হুর পাবে তাহলে আমরা কি পাবো বেসতে গেলে, এই বলছে। ঠিক আছে, কালকে ওরা আসলে আপনি ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিবেন, পুরুষ মানুষ আপনি তো খুলে বুঝাইতে পারবেন না, আমিও মহিলা তারাও মহিলা, খুলে বুঝাইতে পারবো। তো কাল যখন তারা আসছে আগামীকাল, তো উনি ওনার মেয়ের কাছে পাঠাই দিচ্ছে, আমার মেয়ের কাছে যাও, সে জবাব দিবে। ঠিক আছে, ওনার মেয়ে তাদেরকে একটা পাত্র দিছে, পেয়ালা টিয়ালা কিছু দিছে, প্রত্যেকে দুধ বের করে এর মধ্যে রাখো, নিজের বুকের থেকে দুধ বের করে এই পাত্রের মধ্যে রাখো। তো সবাই কিছু কিছু দুধ দিছে, দেওয়া হয়ে গেলে ওনার মেয়ে বলতে এইবার জারটা সে নিয়ে দাও, জারটা সে নিয়ে দাও, কেমনে নিবে, দুধ সব মিশে গেছে না, কেমনে নিবে, তাই তো সম্ভব না। বললো ঠিক, এই একই কারণে তোমাদেরকে একাধিক স্বামী দেওয়া হবে না জান্নাতে, দুনিয়া তো জায়েজ নেই, কারণ একাধিক স্বামী যদি তোমার কাছে আসে আর তোমার পেটে বাচ্চা আসে, এই বাচ্চাটা কাকে দেওয়া হবে, সব তো মিক্সার হয়ে গেছে, এই দুধ যেরকম মিক্সার হয়ে গেছে ওই বাচ্চাও কি হয়ে গেছে, মিক্সার হয়ে গেছে, এর বাপ কে হবে? একটা পুরুষের চারজন স্ত্রী হইলে কোন সন্তানের বংশ নিয়ে সমস্যা সৃষ্টি হবে না। কিন্তু একটা মহিলার চারজন স্বামী থাকলে বাচ্চা যখন হবে তো কার হবে? ফয়সালা কেউ করতে পারবে। তো বলতেছিলাম ওই হাদিস প্রত্যেক বাপ মাকে বলতেছে তোমার মেয়েকে এমন ভাবে তৈরি করো যেন তার স্বামী একথা বলতে বাধ্য হয়, আমার বিবি আমার সবচেয়ে বড় নেয়ামত, এইরকম তৈরি করো। আবার ওই মেয়েটাকে এই হাদিস শিক্ষা দিচ্ছে তুমি নিজেকে এমন ভাবে গড়ো তোমাকে পেয়ে তোমার স্বামী যেন গর্ব করে, আমি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত পাইছি আমার বিবিকে, আমাকে সৎ পরামর্শ দেয়, আমার নাফরমানি করে না, আমাকে কষ্ট দেয় না, এইভাবে নিজেকে গড়ে তুল। ওদিকে বাপ মাকে নসিহত করলো, এদিকে একই হাদিস মেয়েকে নসিহত করতেছে তুমি নিজেকে কিভাবে গড়বা। অপরদিকে যে ছেলে বিয়ে করতে চায় তাকেও নসিহত করলো তুমি এমন একটা মেয়ে খুঁজে বের করো যে মেয়েটাকে নিয়ে তুমি বলতে পারবা যে এ হলো আমার দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, এটা বলতে পারবা, গর্ব করতে পারবা, এরকম মেয়ে খুঁজে বের করো, খালি চামড়া সাদা দেখো না। আজকাল ছেলেরা করে স্কুল কলেজের ছেলেরা চামড়া সাদা পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এই মাল দুনিয়া যার কোথাও নেই এই একটাই আছে, দেমাগ খারাপ, এত বড় ডিগ্রি নিচ্ছে এরা কিন্তু দেমাগ খারাপ, দেমাগ খারাপ। আল্লাহ নবী বলতেছে পুরুষের খেদমতের জন্য যা যা দরকার সব মহিলাকে সমান দেওয়া হয়েছে, কালার ধলা কিন্তু বাইরের জিনিস আউট আউট জিনিস, এটা তো মূল স্বামীর খেদমতের জন্য যা লাগবে সবাইকে সমান দেওয়া হয়েছে, এটা হলো হাদিস। আজকাল তো এক গ্রুপ বেরোয়েছে হাদিস অস্বীকার করতেছে, কোরআন মানবে, আরে কোরআনে অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো বলতেছে আমার নবীরা বলছে এটা মানো, মা তাকুমুর রাসূল ফাখুযু, আমার নবীরা বলছেন এগুলো মানো, কোরআন বলতেছে নবীর কথা মানতে, সে কোরআন মানবে কিন্তু হাদিস মানবে না, ওই আয়াত গুলো কেমনে মানবে? এমন এক বেঈমান পাগলের নাম হল আবু সাঈদ খান, যার বই আপনাদেরকে কোন এক জুমায় আমি দেখাইছিলাম, তার 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ হয়ে গেছে, এক আলেমের সাথে বোঝাপড়া করতে গেছে, সে 30 বছর ধরে গবেষণা করতেছে, আলেমের সাথে কথা বলতে দে 30 মিনিটে সব গবেষণা শেষ, 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এইগুলো সব ইহুদিরা টাকা টুকে দিয়ে একজনকে খাড়া করে, যার একটু কথাবার্তা বলতে পারে চাফাবাজ আছে, চাফাবাজ টাইপের লোকদেরকে খাড়া করে, ওরা শিখাই দেয় তুই এই মতবাদ নিয়ে দাঁড়া, এটা প্রচার করবি, যা প্রচার করবি আমাদের এখান থেকে টাকার বস্তা যাবে। সে লোক আমাকেও ফোন দিছে দেখা কর, তাই পয়লা প্রশ্ন করছে আপনি কি হাদিস মানেন, তা আমতা আমতা করতেছে, হাদিসের কি কোনো ভিত্তি আছে নাকি? আমি তারে বললাম আপনি প্রতি মাসে ইহুদিদের থেকে কত টাকা পান? এই আবু সাঈদ খানকে জিজ্ঞেস করলাম, তারা কয়েকটা প্রশ্ন আমি করছি, এটা এটা সহ এইগুলো সে আমার ইউটিউবে ইসে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। মুক্তি মনসুল্লাহ সামনে বন্ধে ছিলাম, উনি আমাদের এই প্রশ্ন করছে। এটা ইহুদিদের দেখাইতে পারলে অনেক টাকা পাবে। আল্লাহ আকবার, মুফতি মনসুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে আমাদের লোক, আর দেওয়ার কোন অর্থ আছে? যার কাছে এই প্রশ্ন করছি আমি, সেটা কারো কাছে বলা উচিত, তওবা করা উচিত। তো দেখেন একটাই হাদিস, বাপ মাকেও নসিহত করলো, মেয়েকেও নসিহত করলো, যে ছেলে বিয়ে করবে তাকেও নসিহত করলো, একটাই হাদিস। ফতোয়া শামিওয়ালা একটা হাদিস আছে, নবীজির হাদিস, সেখানে উনি বলছেন তুমি এমন মেয়েকে বিবাহ করো যার সৌন্দর্য তোমার থেকে কম, যার বাপের মাল দৌলত তোমার বাপের থেকে কম, যে মেয়ের বংশীয় মর্যাদা তোমার বংশীয় মর্যাদা থেকে কম। তিন দিক দিয়ে কম বলছে, স্ত্রীর থেকে স্বামীর সৌন্দর্য বেশি হইতে হবে, মালদারি বেশি হইতে হবে, বংশীয় মর্যাদা বেশি হইতে হবে, তাহলে সে বিনা দ্বিধায় স্বামীকে মানবে। তা না হলে ওই যে বাঁকা হাত দিদি বানাইছে ওই বাঁকাই থেকে দেবে। যদি আপনি প্রশংসা করেন কাঁদতে আরম্ভ করবে, সে মনে করবে আমার সাথে ঠাট্টা মজাক করলো। এটাও বোঝে না যে কোনটা ঠাট্টা মজাক, কোনটা আসলে তাকে প্রশংসা করা হয়েছে, পার্থক্য করতে পারেন। বুঝছেন? এই জন্য নবীজি আর এক হাদিসে বলছেন, তুমি যদি সোজা করতে যাও পুরোপুরি তো এই বাঁকা হাড্ডি ভেঙে দেবে, কিছুই না বলো যেমনে পারো চলো তো আরো বাঁকা হবে, কিছুই কইলে না তো আরো বাঁকা হবে, আর একদম সোজা করতে দেবা তো কি হবে, ভেঙে দেবে, মানে তালাক পড়ে দেবে। ফাইন দাহাবতা ইস্তাকাম তাহা কাসার তাহা, সোজা করতে গেলে কাসরুর মানে ভাঙা, ভেঙে দেবে। এই জন্য নরমে গরমে নসিহতের মাধ্যমে তাদেরকে পরিচালনা করতে হবে। একটা হাদিস বললাম, আর একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে বিবাহে খরচাপাতি কম হয়, অপব্যয় অপচয় হয় না, ওই বিবাহে আল্লাহ তাআলা বরকত দান করেন। হাদিস শব্দ এরকম, قال النبي صلى الله عليه وسلم ان اعظم النكاح بركه ايسره مؤونه, মাউনা মানে খরচা, খরচা যদি কম হয় তাহলে বরকত হবে। অনেকে মোহর বাঁধে 5 লাখ 10 লাখ, আগেই বরকত নষ্ট হয়ে গেল, খুব ফুটারে দেখাইলেন কিন্তু এই হাদিস অনুযায়ী বরকত কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আল্লাহ রসুলের মেয়ের বিবাহ হয়েছে 150 তোলা চান্দি রূপা, এর বিনিময় 150 তোল, সেখানে 5 লাখ 10 লাখ মোহর জীবনও শোধ করবে, বরকত শেষ, খরচা কম রাখতে হবে। পারলে তাদের কিন্তু সাংসারিক জিনিস করে দিবে, এসব গেটমেট না করে বিবাহ মসজিদে হবে, কোনো খরচা নেই, লাইটেরও বিল দেওয়া লাগবে না, বিছানারও বিল দেওয়া লাগবে না, গেটও লাগবে না, ওই মসজিদে যে গেট আছে ওটাই যথেষ্ট। হ্যাঁ, খরচা কম হইতে হবে। আমি বলছি আগে দুটা খরচ আছে, দুটোই স্বামীর দায়িত্ব, মোহর দেওয়া, অলিমা খাওয়ানো, মোহর দেওয়া, অলিমা খাওয়ানো, ধার কর্জ করতে পারবেন। আর এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, এমন খানদানে বিয়ে করো যে খানদানের মেয়েরা স্বামীকে মহাব্বত করে, অন্য কাউকে না, স্বামীকে। ইসলামে কোন বয়ফ্রেন্ড নেই, হারাম, কাফেরদের কালচার। স্বামীকে মহাব্বত করে অলুদ, এবং তারা বেশি সন্তান দেয়, যে খানদানের মেয়েরা বেশি সন্তান দেয় সেই খানদানে বিয়ে কর। কেন? তাও এই হাদিস আছে, ফাইন্নি, নবীজি বলেন, আমি মুকাথিরুন বিকুমুল উমাম, আমার উম্মতের আধিক্য দেখায় হাসরের ময়দানে গর্ব করব, ফখর করব। যদিও ওই বাচ্চাটা পরিপূর্ণ হওয়ার আগে নষ্ট হয়ে গেছে, ওটা তো উম্মত গুনব আমি। মায়ের পেটে নয় মাস হয় নাই, ছয় মাসের সময় নষ্ট হয়ে গেছে, মারা গেছে, পড়ে গেছে, এটা হুজুর গুনবেন। নবীজি বলতেছেন উম্মতের আধিক্য দিয়ে আমি ফখর করব, গর্ব করব। সেই নবীর শাফাত ছাড়া আপনি আমি হাশরের ময়দানে এক কদম আগে বাড়তে পারব না। তিনি কইতে উম্মত বাড়াও, আর কাফেররা শিখাই দিতে আগে কইতে দুটা, দুই সন্তান যথেষ্ট, এখন কইতে যে সুসন্তান হইলে একটাই যথেষ্ট। আবার কোন কোন জায়গায় লিখছে সাইনবোর্ডের মধ্যে, কাটুক না আর কদিন দুজনা সংসার, মানে একটাও নেওয়ার দরকার নেই, তারপর বুড়া হয়ে গেলে হাসপাতালে নেবে কি, দুটা নিয়েই তো হইতেছে না, দুটা চলে যায় বিদেশে, বাপ মা বুড়া বুড়ি এখানে পড়ে আছে, দেখাশোনার কেউ নেই, লেখাপড়া শেখাইছে, একটা চলে গেছে অস্ট্রেলিয়া, একটা চলে গেছে লন্ডন, বাপ্পা দেখাশোনার কেউ নেই, বা ছেলে একটা নিয়েছিল মরে গেছে, আল্লাহর দোষ দেয়। আল্লাহ কত লোকের দেখি দশটা সন্তান, দশটা ছেলে, এগুলো তোমার চোখে পড়লো না, আর আমার মাত্র একটা, এটা চোখে পড়লো তোমার না, আউযুবিল্লাহ। তোমার একটা নিতে কইছিল কে, কে শিখাইছে তোমাকে? আল্লাহর নবী তো বলে না একটা নিয়ে বসে থাকো, আল্লাহর নবী তো বলেন না এই কথা, বেশি নিতে কইছেন, এবং আল্লাহ রিজিকের দায়িত্ব নিছেন, রিজিক নিয়ে চিন্তা করো না, তোমাকে আমি খাওয়াই, ওদেরকে আমি খাওয়াবো। কোরআনের আয়াত, নাহনু নারজুকুকুম বা ইয়াহু, তুমি চাকরি করে টাকা আনো, ওই টাকা খাওয়া যায় না, খাওয়া যায় ভাত, এই ভাত আর চাউল আর ধান, সারা দুনিয়ার লোক মিলে একটা ধান বানাইতে পারবে না, বহুত কিছু গবেষণা করতে পারবে, একটা ধান বানাক না, চাউল বানাক, এক গ্লাস পানি বানাক, বিভিন্ন কিছু মিশাইলে কিন্তু পানি হয়, কিন্তু আশ্চর্য ওই পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয় না, পানি বানানো যায় কিন্তু কাজ হবে না, ওই সমুদ্রের পানির মতো। সমুদ্রের তো পানির কোনো অভাব নেই, কিন্তু যত খাইবেন তত তৃষ্ণা বাড়বে, পিপাসা বাড়বে। এই হাদিসে বলা হলো যে খানদানের মেয়েরা স্বামীকে ভালোবাসে, শুধুমাত্র স্বামীকে, অন্য কোন পুরুষ না, এবং অধিক সন্তান দেয় সেই খানদানে বিয়ে করে। এখন তো আমরা ইহুদিদের কথা শুনে একটা বা দুটি নিয়ে বসে আছি। ইহুদিরা এগুলো শেখায় তাদের স্বার্থে, মুসলমানদের জনসংখ্যা যেন না বাড়ে, তাহলে আমাদের জন্য অসুবিধা। হ্যাঁ, ভারতের হিন্দুরা পরেশান, মুসলমানদের সংখ্যা হুড় হুড় করে বাড়তেছে আর আমাদের সংখ্যা কমতেছে। অদূর ভবিষ্যতে তো মুসলমানদের দেশ হয়ে যাবে। এই জন্য মোদী দোকানদার পরেশান আছে, আমাদের সংখ্যা খালি কমতে আছে 5% হিসেবে, আর মুসলমানদের সংখ্যা বাড়তেছে। মুসলমানরা আল্লাহর নবীর কথা মানে, সন্তান বেশি নাও, ওরা ওই ইহুদিদের কথা মানে, একটা কি দুটা নেয়, একটা কি দুটা, আর টাকা পয়সা খরচ করে না তো, ওরা খালি জমা করে, খরচ করে না। হায়ার লেভেলের অফিসার এরা দুপুরে যে রাস্তা করে, সর্বোচ্চ 1.5 টাকা থেকে 2 টাকার একটা পুরি কি দুটা পুরি আর কিছু আলু 2 টাকার আর আমার দেশের লেভেল হায়ার লেভেলের অফিসাররা 6 টাকার নাস্তা করে, অন্তত 2000 টাকার খাদা খায় দুপুরের খানা, 2000 টাকার, আর ওরা খায় 2 টাকার। তো দুনিয়াও পাইল না, আখরা তো নেই, দুনিয়াও পাইল না, আখরা তো নেই। ইমান আনলে তা সব শেষ, দুনিয়াও শেষ, আখরা তো শেষ। সর্বশেষ একটা হাদিস বলতেছি, মেরাজ থেকে আসার পরে নবীদিকে তো জান্নাত জাহান্নাম সব দেখাই দেওয়া হয়েছে, সব দেখাই দেওয়া হয়েছে, এসে একটা বয়ান দিলেন নবীদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বয়ানের একটা পার্ট এই, মহিলাদের অনেক মহিলা জমা হয়েছে পর্দার আড়ালে, তাদেরকে বললেন আমি তো জাহান্নামে বেশিরভাগ তোমাদেরকে দেখলাম, মহিলাদেরকে দেখলাম, উরি তুকুন না আকসার আহলিন্নার, হাদিতে শব্দ হল উরি তুকুন না আকসার আহলিন্নার। মাজমা থেকে একটা মহিলা প্রশ্ন করল, ও বিমায়া রসুলাল্লাহ, এর কারণটা কি? আমরা অধিকাংশ দোজো কিছু লেগেছি, ওটা যাবে তো কেয়ামতের ময়দানে, ওই দৃশ্যটা আল্লাহ অগ্রিম দেখাই দিছে, কেয়ামতে যা ঘটবে ওই দৃশ্যটা অগ্রিম দেখাই দিছে। কি জন্য? নবীজি 3টা কারণ বললেন। 1 নম্বর, তোমরা বদদোয়া লানত এগুলো কথায় কথায় দাও, ছেলে পেলে একটু বিরক্ত করলো তোরে কলেরায় চোখে দেখে না, করোনায় করোনায় চোখে দেখে না তোরে, আরে পোলাপান তো উল্টা পাল্টা করবেই, আর না পোলাপান হয়েছে কেন তো মুরব্বী হইত, তা উনি বদদোয়া দিবেন? আমাদের পাশের গ্রামে এক মা তার ছেলের কাছে টাকা চাইছে, বুড়ি বুড়ি মা, ছেলে বলছে আমার কাছে টাকা টুকি নেই, অমনি বদদোয়া দিয়ে দিছে, তুই তো মিথ্যা বলে থাকোস, তোর চেহারা আল্লাহ যেন আমাকে আর না দেখায়, তো ওই এলাকায় তো লোকজন যে কোনো সময় সুন্দরবন যায়, কেউ যায় হরিণ শিকার করতে, কেউ যায় গোলপাতা কাটতে, কেউ যায় সুন্দরী কাঠ কাটতে, নানা রকম কাঠ আছে। এইসব কথার পরে ও ছেলে গেছে সুন্দরবনে, দলবল আছে এদেরকে নিয়ে, কাঠ কাটতেছিল, বাঘে এসে হামলা করছে, বাঘের থেকে ছোটাইতে ছোটাইতে ওর যান শেষ, লাশ ঘরে আসছে, লাশটা ছুটাই আনতে পারছে। বুড়ি কি বলবে, সবাই বলতে যে বুড়ি তুমি এই বদোয়াটা কেন দিছিলা, তুই মিথ্যা বললে তোর চেহারা জন্য আর না দেখি, দেখছিলে কেন, এই জন্য তো মারা গেল। কারণ বুড়ি কয়, আমি কি দিল্লিতে কইছিলাম নাকি অন্তরতে কইছিলাম, আল্লাহ দোষ দিছে। আল্লাহ তার কথাটা বুঝতে পারলো না, সে এটা মুখের কথা হিসেবে বলছিল, অন্তর থেকে বলে নাই। আল্লাহ দোষ দিলে হবে, নিজের দোষে আমরা মরি, আল্লাহকে দোষ দিলে হবে? এই মহিলাদের একটা বদভ্যাস, মহিলাদেরকে ছোট করার জন্য না, সতর্ক করার জন্য বলা হয়েছে, সতর্ক করার জন্য বদদোয়া দেয়। কতাকফুরনাল আশির, স্বামীর বিভিন্ন নেয়ামত মাল সামানা তাকে দেয়, এইগুলো নাশুকরি করে, সেভাবে আমার স্বামী তা দেয়, এর থেকে পাশের বাড়ির স্বামী তার বউকে ভালো ভালো জিনিস দেয়, আসলে কিন্তু দেয় না, ওর চোখে এরম লাগে, ওরে ভালো ভালো দেয়, কিন্তু দেখেন না গোয়ালের সামনে অনেক সময় ভালো ভালো ঘাস থাকে, কিন্তু গরু খায় না, ওই এক মাইল দেয় মরা ঘাস ওইগুলো খাবে, আর এত তাজা ঘাস ছিল এগুলো খাবে গরু। এই স্বামীর নেয়ামতের নাশুকরি, এক হাদিস আসছে, তুমি দীর্ঘ জামানা পর্যন্ত যদি তার মনের খায়েশ পূরণ করতে থাকো, আর একদিন যে পূরণ করতে পারলে না, যেমনটা চাইছিল তেমনটা হয় নাই, এক কথায় এই ১২ বছর মাটি করে দিবে, বলবে মা রাই তো মিনকা খায়রান কত্তু, কখনো তোমার থেকে ভালো কিছু পাইলাম না, কখনো, আরে কখনো না কইলে হইত না, কখনো ভালো কিছু পাইলেন না, তুই বাচ্চাগুলো কোথেকে আস, কখনো ভালো কিছু পাও নাই, তাহলে বাচ্চাগুলোকে আসমান থেকে নাজাল হয়েছে, তার পেটেই থইছে, সে একা একা বাচ্চা দিছে, এগুলো কেন বলা হয়েছে, নাশুকরি কর, যেন নাশুকরি না করে, শিক্ষা দেওয়ার জন্য। তিন নম্বর, তোমরা ভুল তথ্য দিয়ে স্বামীকে বেকুব বানাও, ভুল তথ্য দিয়ে স্বামীকে বেকুব বানাও, এই ব্যাপারে তোমাদের তো আকল কম, ওই হাদিসে আছে আকল কম, আকল কম হওয়া সত্ত্বেও এই ব্যাপারে তোমাদের থেকে পারদর্শী আর কেউ নেই, তোমাদের আকল তো কম, পুরুষের আকল বেশি, এই বেশি আকলওয়ালাকে তুমি কম আকলওয়ালা হয়ে বেকুব বানাও, ভুল তথ্য দেয় স্বামী দেয় সেই লোকের ধরে, এই তুই এটা করছিস কেন, করছিস কেন, সেটা কে করছে, আমার বউ কইছে, আচ্ছা চলেন আপনার বউ সাক্ষী পেশ করুন, কই পেয়েছি আমি তো বলি না, এটা সাক্ষী চায়, সাক্ষী দাও, আরে আমি কি সাক্ষী জোগাড় করে রাখছি নাকি, আমাকে এক মহিলা কইছিল, আরে কোন মহিলা কইছে, না শয়তানে কইছে, শয়তানে একটা কথা বলে দেয় ওটা সরাই পড়ে, যার মাধ্যমে ছড়ায় তাকে যদি জিজ্ঞেস করে তুই কই পাইলা, একটা লোক বলে গেছে, তার নামটা আমি জানি না, দেখলে চিনবো ওটা আসলে কে ছিল, ইবলিস। কে ছিল? ইবলিস। মহিলাদের কাছে ইবলিসে বলে দেয় এগুলো, আর ওটি স্বামীকে বলে, স্বামী যদি চালাক হয় তাহলে তো দলিল প্রমাণ ছড়া দিবে না। হাদিসে তো বলাই হয়েছে যে তারা স্বামীকে বেকুব বানায়। এই হাদিসে স্বামী জানে সে মহিলাদের কোনো কথা বিনা দলিলে নিবে, নিবে না, বেকুব হবে না, দলিল প্রমাণ ছাড়া নিবে না আর বেকুবও হবে না। আর যারা এই হাদিস জানে না তারা বিবিটা বিশ্বাস করে, করে সেই বেটার উপরে আক্রমণ করে, সেই বেটাও ঘুরে দাঁড়ায় কই পেয়েছেন, আমার নামে যে কথাটা কইলেন কই পেয়েছেন, বলি না এটা প্রমাণ করেন, আর প্রমাণ করতে পারেন। তো কয়টা দোষ বললেন নবীজি? বদদোয়া করো বেশি বেশি, স্বামীর নেয়ামতের নাশুকরি, আর তোমাদের আকল কম, এত ছত্ত জ্ঞানী স্বামীকে বেকুব বানাও। কাজে মেয়েদের উচিত যে কোনো তথ্য স্বামীকে না দেওয়া, যাচাই বাছাই করে সঠিক না হলে স্বামীকে না বলা। ওরা যে তথ্য দেয় অধিকাংশ ভুল, এটা গ্রহণ করলে আপনি বেকুব হয়ে যাবেন। পরে ওই মহিলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জ্ঞান বুদ্ধির দিক দিয়ে কম, এই কথা কেন বললেন, এর প্রমাণ কি? নবীজি বললেন, দেখো না, আদালতে এক পুরুষের সাক্ষী নেওয়া হয় কিন্তু এক মহিলার সাক্ষী নেওয়া হয় না, কমপক্ষে দুজন মহিলা লাগে। বুঝো না, আল্লাহ নিয়ম রাখছে, কেন রাখছে? তোমাদের জ্ঞান বুদ্ধি কম, তোমাদের একজনের সাক্ষী কোন অবস্থায় গ্রহণযোগ্য না। তারপর প্রশ্ন করলো, আমাদেরকে দিনের দিক দিয়েও নাকেজ বললেন, দিন দিনদারি পরহেজগারি এর দিক দিয়ে আমাদেরকে নাকেজ অসম্পূর্ণ বললেন। ওটা এই জন্য বলা হয়েছে, দেখো না, শরিয়াতে তোমাদের মাসিক একটা আছে, সেই সময় কোনো নামাজ পড়ার অনুমতি নেই, সেই নামাজের কাজাও পড়ার অনুমতি নেই। তো এখান থেকে সব কমে গেল না, পুরুষের তুলনায় এই প্রত্যেক মাসে আট দশ দিন তুমি নামাজ পড়তে পারো না, সেই নামাজের কোনো কাজাও নেই, সব কমলো কিনা? এই জন্য তো নাকেসাতুল আকল নাকেসাতুল দিন, আকল বুদ্ধির দিক দিয়েও অসম্পূর্ণ, দিনদারের দিক দিয়েও তোমরা অসম্পূর্ণ। এই হাদিসে মেয়েদেরকে নসিহত করা হয়েছে, আমাদেরকে নসিহত করা হয়েছে, আমরা যেন আমাদের বিবি আমাদের মেয়ে তাদেরকে এগুলো শিখাই, এই তিনটার একটাও যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়, একটাও যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়। নবীজি সতর্ক করে গেছে, আমি বাপ হয়ে তোমাদেরকে সতর্ক করলাম, আমি স্বামী হয়ে তোমাকে সতর্ক করলাম, এই তিনটার একটাও যেন না পাওয়া যায়। নবীজি মেয়েদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য বলে নাই, যাতে তারা বাঁচতে পারে তাই বলছে। এই কয়েকটা হাদিস আমি শুনাইলাম, শুনে বিয়ের বয়ান আপাতত শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।